মোদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে ওঠে তোমার জন্য, তাদের নেকার বানাও না ওগো মোর প্রিয় নবী।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দুরূদ শরীফ পড়তে থাকে আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করতে থাকে। এখন বান্দার মর্জি সে কম পড়ুক বা বেশি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নিগ্রানে সূরা আমাদের সাথে রয়েছে এবং নিগ্রানে সূরা থেকে আজ আমি যে কথার মাধ্যমে শুরু করতে চাচ্ছি, যে প্রশ্ন দ্বারা, তা কষ্ট পেরেশানি সম্পর্কে। মানুষ অনেক সময় পেরেশানিতে আবদ্ধ থাকে, পেরেশানিতে নিমজ্জিত থাকে। আজ আমার এটা যখন আমি এসেছি অনুষ্ঠানে, তখন আমি নিয়ত করে এসেছি, সংকল্প করে এসেছি যে আজ আমরা অন্য কারো ব্যাপারে আলোচনা না করে স্বয়ং নিজের ব্যাপারে আলোচনা করি। আপনি কি বলেন এ ব্যাপারে? মানুষের জীবনে যে প্রবলেম আসে, যে পেরেশানি আসে, এর কারণ কি সে নিজেই, নাকি এর কারণ অন্য কেউ হয়ে থাকে? অনেক সময় এমন মনে হয় যে অন্যান্য লোক যাদের সাথে আমি থাকি তারা আমার জন্য সমস্যা তৈরি করছে, তারা আমার জন্য পেরেশানি তৈরি করছে। কিন্তু যদি লক্ষ্য করা হয় তাহলে মানুষ নিজেই ওই যে রয়েছে না, নিজের দৃষ্টির পর্দা হয়। কি বলবেন আপনি?
দেখুন, কঠিন পরিস্থিতি মানুষের জীবনের অংশ। আমার মনে হয় না যে কোনো মানুষ কঠিন পরিস্থিতি ব্যতীত সে জীবনের এই ধাপসমূহ অথবা জীবনের এই যে সফর, সে মৃত্যুর ধাপ পর্যন্ত পৌঁছাবে, ওই সময়ে তার উপর কঠিন পরিস্থিতি আসবে না। অর্থাৎ যদি আপনি জীবনের এই পদ্ধতি বুঝেন যে জন্মগ্রহণ করাই আমাদের শুরু, স্টার্টিং পয়েন্ট, আর একটি নির্দিষ্ট মঞ্জিল রয়েছে যেখানে মৃত্যু লেখা রয়েছে, সেটা এন্ডিং, কারো জন্য সেটা আগে এসেছে, কারোটা নিকটবর্তী, অর্থাৎ কম সময়ে চলে যায়, কারোটা অধিক সময়ে আসে। তো সাধারণত যখন আপনি এই সফরে চলেন, এই মৃত্যুর মঞ্জিলের দিকে, যা আপনার ফাইনাল ডেস্টিনেশন, এন্ডিং মঞ্জিল, ফাইনাল ডেস্টিনেশন যা মানুষের কবর অথপর হাসরে উঠতে হবে, তো এর মাঝখানে জীবনের যে দিন রাত, শীত গ্রীষ্ম আর অন্যান্য ঋতু আসতে থাকে। এইভাবে মানুষের জীবনে কঠিন পরিস্থিতি, আনন্দ, সহজতা, কষ্টসমূহ, প্রশান্তিসমূহ, দুঃখসমূহ, এর মৌসুম আসতে থাকে।
সঠিক।
দেখুন, কিতাবে পড়েছিলাম যদি আপনি নিজে নিজেকে মানসিকভাবে কোনো ধরনের অপছন্দনীয় অবস্থার জন্য তৈরি করে রাখেন মানসিকভাবে, তাহলে আপনার কষ্ট কম হবে আর আপনি সেটা তাড়াতাড়ি কভার করার ক্ষেত্রে কামিয়াব হবেন।
সঠিক।
এটি যদি মন মানসিকতা হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার মন মানসিকতা হবে, অসংখ্য উপকারিতা হাসিল হবে।
সঠিক বলেছেন আপনি, কিন্তু কথা হলো যে আমি যদি অনুধাবন করি আমার জীবন, আমার লাইফে প্রবলেম আসছে, তো এর পিছনে কি আমার নিজেরই দোষ হতে পারে, নাকি আমরা সর্বদা অন্যের ব্যাপারে এটা ভেবে নেব যে এর কারণে আমাদের জীবনে সমস্যা আসছে, বাধা বিপত্তি আসছে, পেরেশানি আসছে?
দেখুন, এই কুরআনে কারিমে অনেক স্পষ্টভাবে আমাদেরকে একটি কথা ইরশাদ করেছে যে তোমাদের উপর যে বিপদ আপতিত হয় তা তোমাদের হাতের উপার্জন, আর এটি হলো জলে স্থলে তোমাদের উপর যে পেরেশানি এসেছে এটিও তোমাদের হাতের উপার্জন। তো যে সকল মুসিবত মানুষের উপর আসে কুরআনে কারিমের হুকুম মোতাবেক, কুরআনে কারিমের ঘোষণা মোতাবেক, এটি আপনার আমাদের হাতের কামাই। অনেক কিছু তো আল্লাহ তাআলা ক্ষমা
মাফ করে দেন,
ক্ষমা করে দেন। তো এটি স্পষ্টই আমাদের অনেক এই সিদ্ধান্তের উপর টাইমিং ভুল হয়ে থাকে। সিদ্ধান্ত তাড়াতাড়ি নেওয়ার ছিল কিন্তু দেরিতে নিয়েছি।
সঠিক।
দরকার ছিল দেরিতে করা,
তাড়াতাড়ি করে দিয়েছি,
তাড়াতাড়ি করে নিয়েছি। তো সিদ্ধান্তের ক্ষেত্রে দেরি মানে সময় মতো সিদ্ধান্ত না নেওয়া। এটাও নিজের জন্য পেরেশানির কারণ হয়। অর্থাৎ সামনে থেকে আপনার উপর পাথর মারা হল, চিন্তা করছেন কি সরব নাকি সরব না, আর আপনি সরে যেতে দেরি করছেন, অর্থাৎ এই সিদ্ধান্ত নিতে দেরি করেছেন, সরে যাব, বেরিয়ে যাব নাকি ধরে ফেলব, কি করব। তো এটি ভাবতে ভাবতে পাথর লেগে যায়। অনেক সময় যে সিদ্ধান্ত তা টাইমিংয়ে করা হয়ে থাকে, আর সিদ্ধান্তের উপকারিতা সাধারণত সময় মতো করার দ্বারাই তার উপকারিতা আপনার অর্জন হয়। দেরিতে সিদ্ধান্ত নেয়ার ফলে ব্যবসায় লস হয়, তাড়াতাড়ি করার ফলেও লস হয়। তাড়াতাড়ি এবং দেরি সম্ভবত দুইটি বিষয়কে রেখে আমরা আলোচনা করব। সিদ্ধান্ত সময় মতো হওয়া চাই, সে সময় তাড়াতাড়ি হোক অথবা সে সময় দেরিতে হোক, কাউকে তার মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নিতে হয়। এখন রোগী চলে আসলো, আপনি সিদ্ধান্ত নিলেন আপনার চিকিৎসার টেস্ট করাতে দেরি করছেন, মানুষ বলতে বলতে হয়রান হয়ে গেছে, ভাই টেস্ট করিয়ে নিন, সুগার ধরা পড়বে, ব্লাড প্রেশার চেক করিয়ে নিন, আপনার কোলেস্টেরল চেক করিয়ে নিন, কিন্তু চেক করায় না। যখন চেক করায় না তখন তা এসে যায়। অনেক সময় এটাও হয় যে তারা বলে থাকে যে একটি কথা আছে, আল্লাহ রক্ষা করেন, আর আল্লাহ মালিক ও মওলা, তিনি রক্ষাকারী। কিন্তু কয়েকবার সালমান ভাই এমন সিগন্যাল পাওয়া যায়, ইশারা পাওয়া যায়, হ্যাঁ কলিং আসে এক প্রকারের।
জি,
বৃষ্টি হচ্ছিল আর বজ্রপাতও চমকাচ্ছে। তো এক ব্যক্তি একটি গাছের নিচে এসে দাঁড়িয়ে গেল, অন্য ব্যক্তি এসে তাকে বলল, তুমি বৃষ্টির মধ্যে গাছের নিচে এসে দাঁড়িয়েছ, বজ্রপাত এই ধরনের গাছের উপর খুবই তাড়াতাড়ি হয়। সে বলল, মেহরবানি করেছো, যাও, আল্লাহ বাঁচাবেন, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রক্ষাকারী। ওই ব্যক্তি চলে গেল, অন্য আরেকজন আসলো, সেও তাকে এটা বোঝালো, এখান থেকে সরে পড়ুন। সে এটা বলল যে আল্লাহ তাআলা রক্ষাকারী, সেও চলে গেল। তৃতীয় জন এসে তাকে বলল, তাকেও সে একই উত্তর দিল। এক ব্যক্তি দেখছিল যে তিন ব্যক্তি এসে তাকে বুঝিয়ে চলে গিয়েছে, বজ্রপাত হল, গাছের উপর পড়ল আর মারা গেল, বজ্রপাত হল, গাছের উপর পড়ল আর মারা গেল। অপরজন চিন্তা করছিল, ভাই সে তো বলেছিল আল্লাহ রক্ষাকারী, আল্লাহ রক্ষাকারী, বজ্রপাত হল, গাছের উপর পড়ল আর সে মারা গেল, এটা কি হল। তার তো রবের উপর অনেক ভরসা ছিল। কেউ তাকে বলল যে আল্লাহ তাকে বাঁচানোর জন্য তিন ব্যক্তিকে পাঠিয়েছিলেন,
আল্লাহু আকবার,
কিন্তু সে তার সাবধানতায় গ্রহণ করল না,
ঠিক
আল্লাহ তালায় পাঠিয়েছেন, এখান থেকে সরে যাও, সে সরেনি, যা তকদিরে ছিল। তো মানুষের উপর অনেক সময় অনেক বিষয় চলে আসে। বান্দা সালমান ভাই দৃষ্টি সজাগ রাখে, যেন কখনো কখনো আপনি ঘর থেকে বের হচ্ছেন, তো আশ্চর্যজনকভাবে বাধা বিপত্তি চলে আসে, মনে হবে ভাই আমি না যাই, গাড়ি স্টার্ট করছেন তো স্টার্ট হচ্ছে না, পেছনে সরাচ্ছেন তো পার্কিং আটকে আছে, চাবি পাওয়া যাচ্ছে না, গেট খুলছে না, চৌকিদারও কোথায় চলে গেছে। কখনো কখনো এমন মনে হয় যে সিগন্যাল পাওয়া গেছে, ইশারা পাওয়া গেছে। সব কিছু ছেড়ে দিয়ে যখন কোনো ঘটনা ঘটে যায়, তার এটাও হয়েছিল, এটাও হয়েছিল, যাওয়ার জন্য মন চাচ্ছিল না, এমন হলো, তেমন হলো, অমুক ইত্যাদি, তখন সব বিষয়গুলো স্মরণে আসে। এই বিষয়গুলো হলে মানুষ যেন খারাপ ইঙ্গিত না নেয়, খারাপ ইশারা না নেয়, কিন্তু দৃষ্টি সজাগ রাখুন, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করুন। কেউ বলেছে ভাই যেও না, ওখানে পাথর মারামারি হচ্ছে, যেও না, মারপিট হচ্ছে, কিছু হবে না, গিয়ে দেখো, যখন লাগবে তখন জিজ্ঞাসা করবে ভাই কি হলো,
আল্লাহ সুরক্ষিত রাখুক। আপনি কথা বললেন না যে বান্দা যে কোনো পরিস্থিতির জন্য যেন প্রস্তুত থাকে, আর অপ্রীতিকর পরিস্থিতির জন্য নিজেকে, নিজের মন মানসিকতাকে তৈরি করে রাখো, তাহলে কষ্ট কম হবে। আর এটি খুবই অসাধারণ একটি কথা বলেছেন আপনি। আর এই কথার ফলে আমার মস্তিষ্কে একটি বিষয় আসছে, তা হলো অনেক সময় আমরা শুনে থাকি যে ইন্তেকালের সময়, ইন্তেকালের খবর শুনে অমুক লোক পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে, অথবা কারো শরীর খারাপ হতে গেল, এখন মা জানতে পারলো, অথবা বাবা জানতে পারলো, অথবা কাছের কোনো আত্মীয় জানতে পারলো, এখন তার কি হলো, তার অ্যাটাক হলো, মানে হার্ট অ্যাটাক হলো, এখন পূর্বে যে অসুস্থ হয়েছিল সে সুস্থ হয়ে বাহিরে চলে আসলো, আর যে সুস্থ ছিল সে কবরের নিকটবর্তী পৌঁছে গেল। তো এটি অনেক অসাধারণ কথা বলেছিলাম।
আসলে অনেকের অন্তর এ ধরনের দুর্বল হয়ে থাকে, যার সংবাদ পৌঁছায় তার সাথে আপনার আন্তরিক সম্পর্ক বড়ই গভীর হয়ে থাকে।
জি।
আর সলমন ভাই কিছু লোক এমন যারা রক্ত দেখতে পারে না, রক্ত দেখলেই মাথা ঘুরায়, এটা জানা আছে। অনেক সময় দুর্বল হৃদয়ের হয়ে থাকে, তাদের সাথে অনেক সময় এমনটা হয়ে থাকে। অ্যাটাচমেন্ট খুবই গভীর হয়, তখন এমনও হয়,
ঠিক।
আর দুর্বল হয়ে থাকে, তখন এমন হয়ে যায়। এই জন্য এখানে এটাও হওয়া চায় যে কষ্টের সংবাদ কখন তাকে দিতে হবে, কিভাবে তাকে দিতে হবে, এটি একটি বিদ্যা। মুফতি দাওয়াত ইসলামী রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ইন্তেকাল হল, আমি ঘরে ছিলাম, মাশওয়ারাতে ছিলাম, জুমার দিন ছিল, এক ইসলামী ভাইয়ের সাথে মাশওয়ারা হচ্ছিল। আমার সম্পূর্ণ সিকিউরিটি, আপনার জানা আছে, পুরো ব্যবস্থা থাকে। হঠাৎ ফোন আসলো যে মুফতি দাওয়াত ইসলামী ইন্তেকাল করেছেন, আর আমি তো বসেছিলাম মাশওয়ারাতে। সেই সময় একটি প্রবাদ আছে না, পায়ের নিচে মাটি সরে গেল, বিশ্বাসই হল না। আর আমি অনিচ্ছায়, আপনি বলতে পারেন, আমার নিকট যে ইসলামী ভাই ছিল তার মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলে বসে বেরিয়ে পড়লাম। সোজা আমি, যে সিকিউরিটি এবং পুলিশেরা ছিল তারা কক্ষে ছিল, জানতেও পারেননি যে আমি চলে গিয়েছি। তো আমি সোজা মোটরসাইকেলে করে উনার ঘরে পৌঁছালাম। যখনই উনার ঘরে পৌঁছালাম, সেখানে এমন এক অবস্থা ছিল যে বুঝেছিলাম এখানে এমন কিছু হচ্ছে। আমি বললাম, কি হয়েছে বিস্তারিত বলুন। বলল হাসপাতালে। আমার বিশ্বাস হল না। আমি সেই মোটরসাইকেলে চড়ে হাসপাতালে চলে গেলাম।
আল্লাহু আকবার।
হাসপাতালে গেলাম, হাসপাতালে গিয়ে আমি ইমার্জেন্সি ওয়ার্ডে গেলাম, যেখানে ওনার মরদেহ রাখা হয়েছিল। সেখানে গেলাম, সেখানে গিয়ে পুরো, যাকে চাক্ষুষ প্রমাণ আপনারা বলে থাকেন, সম্পূর্ণ বিশ্বাস হলো। এরপর আমার মধ্যে এমনটা হলো যে হ্যাঁ, আসলেই এটা হয়েছে। অথচ এটা হওয়ার ব্যাপারে আমার আকলই গ্রহণ করছিল না। আচ্ছা, এখন জানা আছে যে আমির আলে সুন্নতের সাথে উনার সম্পর্ক কেমন ছিল?
আল্লাহু আকবার।
অনেক বেশি, বলতে পারেন তিনি উনাকে অনেক বেশি পছন্দ করতেন এবং মহাব্বত করতেন। আমির আলে সুন্নত ছিলেন বাহিরে, তো আমি সংবাদ দিলাম। যখন সংবাদ দিলাম, তো বাপার সাথে যিনি ছিল তাকে সংবাদ দিলাম। তো তিনি যখন সংবাদ পেয়ে গেলেন, কিন্তু সেটা ছিল আসরের ওয়াক্ত, সূর্যাস্ত, সব কিছু। তিনি জানালেন যে আমির আলে সুন্নাত রোজা রেখেছেন। এখন যদি আমি সংবাদ জানিয়ে দিই, তিনি দেখে নিয়েছিলেন হয়তো ফ্লাইট কখন আছে, ফ্লাইটেই যেহেতু আসতে হবে তাই আর সংবাদ দিলেন না। কেননা রোজার ইফতার করে নিক, ইফতারের পর খাবার খেয়ে নিক, খাবার খাওয়ার পর সংবাদ জানাবো এটা হয়েছে। তা না হলে ঘর থেকে তো বের হতো ওই সময়ে, এতটা আগে যদি সংবাদ জানায়। সব ইফতার রয়ে যাবে, তিনি যেন পরে দুর্বল না হয়ে যান। তো তিনি ওই সিচুয়েশনকে হ্যান্ডেল করলেন, ওই পরিস্থিতি নিয়ন্ত্রণ। বড়দের ব্যাপারে, মা বাবার ব্যাপারে অনেক সময় আমরা একটা বিষয় থেকে রক্ষা করেছি, কিন্তু দিতে তো কষ্টের মাধ্যমে উনার মস্তিষ্কের প্রভাব পড়ে, এটা হলো সমস্যা। কিভাবে করা যায়, কিভাবে সমস্যা থেকে বাঁচা যায়, নিজের উপর ভার বহন করার অভ্যাস তৈরি করুন। ওই সময়ে তার উপর ভার বহন করেছিলেন যে আমাদের মেসেজ যাচ্ছিল আর আমির আলে সুন্নাতের কোনো উত্তর আসছিল না, তো সে তার উপর ভার নিয়েছিল।
বড় বিষয়।
তার জানাই ছিল যে আমায় কখন জানাতে হবে, পেছনে তাকে ফ্লাইটের সব কিছু তৈরি করে রাখতে হবে। তো এই যে পরিস্থিতি সামাল দেওয়া,
খুবই
পরিস্থিতি সামাল দেওয়ার মধ্যে কিছু আছে, কোনো ব্যক্তির পরিস্থিতি সামাল দেওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রতিষ্ঠানের পরিস্থিতি সামাল দেওয়া, নিজের ব্যক্তিগত পরিস্থিতি সামাল দেওয়া,
আল্লাহ আল্লাহ,
এরও পৃথক পৃথক ব্যাপার হয়ে থাকে। তো প্রত্যেক জায়গায় যখন আপনি কোনো এক প্রকার অসহযোগিতাপূর্ণ কোনো ধরনের পেরেশানিমূলক অবস্থার জন্য মানসিকভাবে আপনি প্রস্তুত থাকবেন। তো এখন সীমান্তে দাঁড়িয়ে থাকা একজন সেনা, সে মানসিকভাবে প্রস্তুত, যে কোনো সময় দুশ্মনের কাছ থেকে ফায়ারিং আসতে পারে, গোলাগুলির আওয়াজ আসতে পারে, সে ঘাবড়ে যাবে, সে মানসিকভাবে প্রস্তুত, সে এই বিষয়টি মোকাবেলা করবে,
ঠিক,
নিজের প্রাণ দিয়ে দিবে।
আমি এটা ভাবছি হাজি সাহেব, আমরা তো এই চিন্তা চেতনা দিচ্ছি যে বান্দা যেন সব ধরনের অবস্থার জন্য প্রস্তুত থাকে। কিন্তু প্রশ্ন হলো এটা যে কোনো ব্যক্তি কি এটি চিন্তা করার জন্য প্রস্তুত থাকবে অথবা মন মানসিকতা তৈরি করবে যে ভাই আমার এই ক্ষতি হয়ে যাবে অথবা আমার সাথে এমনটা হয়ে যাবে অথবা এভাবে আমার সাথে খারাপ কিছু হতে পারে, এই ধরনের কখনো কি হতে পারে? প্রত্যেক বান্দাই তো ভালো কিছুর আশঙ্কা করে। প্রত্যেক বান্দা
আর কোনো বিষয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা আরেক বিষয়।
সঠিক,
যেমন সে যেন প্রস্তুত থাকে, আর তার উপর যদি কোনো পেরেশানি চলে আসে তো বিপদ আপদ এবং পেরেশানিতে সহজতা কিভাবে মানুষের মস্তিষ্কে আসবে, সে যেন কমফোর্টেবল জোনে যেতে পারে। একটি প্রবাদ আছে, আপনি জানেন, রশি যখন টান টান হয় তখন ছিঁড়ে যায়, স্মরণ রাখবেন। যখন আপনার মনে হবে যে রশি পুরো টান হয়ে গেছে তখন ছিঁড়ার সময়, এটি স্মরণ রাখুন। অনেক সময় মানুষের উপর এতটা কষ্ট চলে আসে, সামর্থ্যের থেকে বেশি আসবে না।
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা,
কোনো প্রাণের উপর তার সামর্থ্যের চেয়ে বেশি বোঝা রাখা হয় না। কষ্ট পেরেশানি আসবে ততটুকু যতটুকু আপনার সামর্থ্য রয়েছে। যখন দেখবেন কষ্ট পেরেশানি চলে এসেছে তো বুঝবেন রশি টান হয়ে গেছে, এখন এটি ছিঁড়ে যাবে, অধৈর্য হবেন না। দ্বিতীয় কথা, সূরা আলাম নাশরাহ এর আয়াত,
আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ,
অতপর নিঃসন্দেহে কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিঃসন্দেহে কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তো আরো একটি বিষয়, হাদিস, কোনো এক ব্যক্তি এমন কোনো কিছু পান করা হয়নি যা ধৈর্যের চেয়ে উত্তম এবং বড় হবে।
আল্লাহু আকবার।
তো নিজের মাঝে ধৈর্য তৈরি করুন।
এটা কিছুটা মুশকিল কাজ হাজির
সাহেব,
কথা বলাটা তো অনেক সহজ।
হ্যাঁ, অনেকে তো বলবে এরপর আল্লাহ তাআলা তৌফিক দিলে করব যখন আসবে।
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
এখন পেরেশানি আছে, সুসংবাদ দেখুন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ যার সাথে তার জন্য সহজতা তৈরি হয়ে যায়, তাই না?
সুবহানাল্লাহ।
অতঃপর
পেবস্তারে শাজার সে
উম্মীদে বাহার,
উম্মীদে বাহার রাখ,
বিষয় বস্তুসমূহ বদলাতে থাকে। আমি আপনাকে আরও একটি বিষয় রয়েছে, আমি আপনাকে বলছি, দেখুন সূরা তালাক এর মধ্যে
ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা,
সূরা তালাকের আয়াত নাম্বার 4, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য তার কাজকে সহজ করে দিবেন। আর হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটি আয়াত সম্পর্কে জানি, যদি সকল লোক এর উপর আমল করবে তাহলে তাদের জন্য যথেষ্ট। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি কোন আয়াত? তো ইরশাদ করলেন, এটি সূরা তালাকের 2 নং আয়াত।
ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা,
আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা তৈরি করে দেন। এটি ইবনে মাজার হাদিস।
সঠিক।
তো এখানে আমার আরজ করার যে উদ্দেশ্য ছিল তা হল, যদি পেরেশানিতে থাকে, পরীক্ষায় থাকেন আর তার থেকে বের হওয়ার রাস্তা খুঁজছেন, তাকওয়া, আল্লাহকে ভয় করা, ধৈর্য, আল্লাহর এই হুকুম, এই আয়াতের উপর আপনি পরিপূর্ণ বিশ্বাস রাখুন। কষ্টের পরে প্রশান্তি রয়েছে, কষ্টের পরে প্রশান্তি রয়েছে।
পেবস্তারে শাজার সে উম্মীদে বাহার রাখ,
এই কিছু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই কষ্ট পেরেশানি, কষ্ট পরীক্ষা যখন বন্দার উপর আসে, তো আমার নিকটে এমন কিছু বিষয় সংরক্ষণ করে রেখেছি, যখন আপনি সেগুলো পড়েন আর যখন সেগুলোর উপর আমল করেন তাহলে আল্লাহর রহমতে আরাম, প্রশান্তি, মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তি নসিব হবে। যখন আপনার উপর কোনো বিপদ আসে, যখন আপনার সামনে আয়াতে কারিমা বর্ণনা করা হবে, আপনার সামনে হাদিস আসবে, আপনার সামনে যখন এভাবে এক আশা ভরসার কথা আসবে, তো ইনশাআল্লাহ এর মাধ্যমে ধৈর্য চলে আসে। অতঃপর মুমিনের উপর আপতিত সকল কষ্ট গুনাহের কাফফারা হয়ে যায়। এটি একটি সওয়াবের ব্যাপার, অর্থাৎ এটি মুসলমানদের এতটা গুরুত্বপূর্ণ কথা যা আমি আপনাদেরকে আরজ করেছি। যখন মুসলমানদের উপর বিপদ আসে তার নিকট একটি রিটার্ন মজুদ থাকে, সেই রিটার্ন কি সওয়াব।
সুবহানাল্লাহ,
এতই বড় রিটার্ন,
মাশাআল্লাহ।
এতে যে আমার সওয়াব অর্জিত হবে, আমি যদি সন্তুষ্ট হয়ে যাই, আল্লাহর এই সন্তুষ্টিতে যদি সন্তুষ্ট হয়ে যাই, তাহলে আমাকে এর চেয়ে ভালো কিছু দান করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা যখন রোগ দান করেন, বান্দা ধৈর্য ধারণ করবে, আল্লাহর প্রশংসা করবে, তখন আল্লাহ তাআলা তাকে শেফা দান করেন তো উত্তমভাবে শেফা দান করেন, আগের চেয়েও আরও উত্তমভাবে। আর যদি ওই রোগে তার মৃত্যু হয়ে যায়, তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সংবাদ দান করেছেন, ক্ষমা এবং জান্নাত দান করেন। তো এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো লক্ষ্য করা চাই। আল্লাহ আপনাকে এবং আমাকে হিম্মত ও ধৈর্য দান করুক।
ওই সকল লোকদের ব্যাপারে আপনি কি বলবেন, যারা অন্যের জীবনে পেরেশানি মানে কষ্ট তৈরি করতে থাকে, অন্যদের জন্য সমস্যা তৈরি করতে থাকে, অফিসে সমস্যা তৈরি করে, ঘরের মধ্যে সমস্যা তৈরি করে, শান্তি নষ্ট করে, ব্যবসা বাণিজ্য যদি করে থাকে তাহলে সেখানে অন্য কারো কাজে শুধু শুধু নাক গলায়, মানে তাহলে সে না নিজে খেলবে না অন্যকেই খেলতে দিবে, মানে অপর ব্যক্তিকে তো আমি পেরেশানিতে রাখবো, তাকে এদিকে চালিয়ে রাখবো, কি বলবেন আপনি?
অন্যের জন্য সমস্যা তৈরি সম্ভবত কম করবে, নিজের জন্য সমস্যা বেশি তৈরি করে। আমরা শৈশব থেকে একটি প্রবাদ শুনেছি লোকমুখে, যে অন্যের জন্য গর্ত করলে সে গর্তে নিজেকে পড়তে হয়।
সঠিক।
তো সাধারণভাবে আপনার যে তকদির রয়েছে, আপনার তকদির ও কিসমতের মধ্যে যা লেখা আছে তাই হবে। কারো মাধ্যমে আপনার জন্য সমস্যা তৈরি হবে এটা লেখা থাকে, তাহলে সেটা কারণ হবে, আর তার মাধ্যমে আপনার জীবনে পেরেশানি আসবে না, তা হলো শুধু নিজের জন্য সমস্যা তৈরি করা হবে। এখানে যেহেতু আপনি আলোচ্য বিষয় সমস্যা নিয়েছেন, পেরেশানি সমূহ, তো এখানে আমি আপনার উত্তরের দিকে যাচ্ছি, তা পজিটিভ দিকে যাচ্ছি। কারো ব্যাপারে জানতে পারেন যে সে আপনার পেছনে লেগেছে, তাকে তার অবস্থাতে ছেড়ে দিন, তাকে তার অবস্থাতে ছেড়ে দিন, বড় কথা। আসলে ব্যাপারটা এই যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাই এটি সুস্পষ্টভাবে বলেছেন, যে উত্তম আচরণ করবে তার সাথে উত্তম আচরণ করো, খারাপ কিছু করবে তাকে তার খারাপের নিকট সমর্পণ করে দাও। আসলে সালমান ভাই, উপকারিতা লাভ ক্ষতির মধ্যে আপনার কমপক্ষে এটি হবে যে আপনি নিশ্চিন্তে থাকবেন, প্রশান্তিতে থাকবেন, আর যে আপনার তকদিরে আসার সে আসবে, আর যে না আসার সে আসবে না। কেননা এইভাবে আপনার ব্যাপারে মন্দ কিছু করে, সে ওই মন্দের গর্তে পতিত হয়, মন্দের মধ্যে ফেঁসে যায়। যে ব্যক্তি কারোর ভালো করে সালমান ভাই, তার সাথে ভালোই হয়, যে ব্যক্তি কারো ক্ষতি করে তাহলে সে ভালোর আশা ভরসা রাখে না, আর তার সাথে কিছু না কিছু হয়ে যায়। তো নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, মানসিকভাবে, কৌশলগতভাবে, যুক্তিসঙ্গত দিক থেকে নিজেকে বাঁচানোর এবং কি সুরক্ষিত করার উপায় অবলম্বন করা, এটিও একটি আলাদা টপিক। উদাহরণস্বরূপ, পরবর্তী উদ্দেশ্য, আপনার পরবর্তী পরিকল্পনা, আগামীর বিষয়গুলো অন্যদের নিকট শেয়ার করবেন না অপ্রয়োজনে, এর কারণে হিংসা তৈরি হয় আর তারা আপনার সফলতার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়। এটি অভিজ্ঞতার কথা। ইমাম গাজ্জালি এটি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, আপনি বলে দেন তো কাজ হয় না, যদি না বলেন তো কাজ হয়ে যায়। এই বিষয়গুলো হয়ে থাকে, যেভাবে মানুষ দরজার খিল লাগিয়ে দেয়, গাড়ি বন্ধ করে দেয়, ওই ধরনের ব্যবস্থা তো আপনি করেই থাকেন, কিন্তু ফলাফল তো আল্লাহর নিকটেই।
সুবহানাল্লাহ, বড়ই উত্তম কথা বলেছেন আপনি। আর এই যে আপনি বিশেষভাবে বলেছেন যে অন্য কারোর জন্য গর্ত তৈরি করবে সে নিজেই ওই গর্তে পতিত হবে, কথা তো ঠিক হাজি সাহেব, কিন্তু দেখা যায় যে এটা
হাদিসে তো রয়েছে, যেমন কর্ম তেমন ফল,
যেমন কর্ম তেমন।
এখন এর যাই ব্যাখ্যা রয়েছে, এটি তো সঠিক যে যেমন করবে তেমন ফল ভোগ করবে, কামা তাদিনু তুদান, জুমার খুতবায় শুনেই থাকি।
আচ্ছা, এটা বলুন, অনেক সময় মানুষ নিজের মেজাজের কারণেই নিজেই প্রবলেম ক্রিয়েট করে থাকে, এই ধরনের আমার কিছু অভিজ্ঞতা রয়েছে, আমি বিভিন্ন লোকদের দেখেছি, মানে সফর করেছি, তো সফরের মধ্যেও দেখেছি, শুধুমাত্র শুধু নিজের খারাপ জবান অথবা নিজের বদ মেজাজ, অথবা এভাবে বলুন যে কোনো এক প্রকার কথার উপর সাথে সাথে নেগেটিভ রিয়াকশন করার মতো যাদের এই জাতীয় খারাপ স্বভাব রয়েছে, তো তার নিজেরই নিজের জীবনে কিছু সমস্যা তো তাদের জীবনে থাকেই, আর কিছু সমস্যা তারা তাদের জীবনে এইভাবে সৃষ্টি করে নেয় যে নিজের বদমেজাজি দ্বারা অথবা নিজের খারাপ কথা দ্বারা অথবা নিজের খারাপ আচরণ দ্বারা তার যে সহকর্মী লোক থাকে তাদেরকে সে দূরে সরিয়ে দিতে থাকে,
যে শাসন করতে থাকে, ঝাড়তে থাকে, সমালোচনা করতে থাকে, আর খিটখিটে ভাব তার মাঝে চলে আসে, যার কারণে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। অতঃপর সে টেনশন, তো ব্লাড প্রেশার, তো সুগার, তো কোলেস্টেরল বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যায়, অতপর নিজের চারপাশের লোকদেরকে সে উল্টাপাল্টা কথা বলতে থাকে, যার ফলে তারা দূরে সরে যায়। তার আরও বেশি রাগ আসতে থাকে, আরও বেশি খিটখিটে স্বভাব তৈরি হয়। আমি আরজ করছি, মুচকি হাসি গ্রহণ করুন, মুচকি হাসুন,
মাশাল্লাহ,
মুচকি হাসিকে ধারণ করুন আর মানুষের কল্যাণ করুন। আপনি কল্যাণ করুন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এটা এতই বড় অসাধারণ একটি কাজ, কল্যাণ করা, মানুষের কাজে আসা, দুঃখ দুর্দশা দূর করা, পেরেশানি দূর করা। এর ফলে মানুষ নিজে প্রশান্তি পায়, ভালো ঘুম আসবে, আপনার অসংখ্য রোগ দূর হয়ে যাবে। আপনি কারো কষ্ট দূর করেন তখন কারো দোয়া লেগে যায়,
হাই হাই হাই,
কোনো শিশু দোয়া দিতে থাকে, এতিম শিশু দোয়া করতে থাকে, বিধবা হয়তো দোয়া দিবে, অন্য কেউ হয়তো দোয়া দেবে, মিসকিন দুর্দশাগ্রস্ত হয়তো দোয়া দেবে, তাদের দোয়া আপনার ক্ষেত্রে লেগে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। অন্যদের কাজে আসুন, অন্যদের কাজে আসাতে অনেক বরকত রয়েছে।
কতটা সুন্দর কথা বলেছেন আপনি।
কল দিন।
জি, কল নিচ্ছি।
আমি এই প্রোগ্রামের প্রশংসা করতে চাই, এর মাধ্যমে আমরা অনেক দিনই বিষয় জানতে পারছি। আল্লাহতালা উত্তম প্রতিদান দিক, আর হাজি ইমরান সাহেবকেও আল্লাহতালা উত্তম প্রতিদান দান করুক। এটা খুবই শিক্ষণীয় চ্যানেল, আমরা তো পূর্ব থেকে দিন থেকে দূরে, তো এর মাধ্যমে দিনই বিষয় শেখা এবং জানা হচ্ছে।
অনেক শুক্রিয়া, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, উৎসাহ প্রদানের জন্য শুক্রিয়া। আর মাদানী চ্যানেল দেখতে থাকুন, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকুন, ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতের অসংখ্য কল্যাণ নসিব হবে ইনশাআল্লাহ আজওয়াজাল। অনেক অনেক শুকরিয়া কল করার জন্য।
এটি আমির আহলে সুন্নতের বলা সেই কথা, মাদানী চ্যানেল ঘরে ঘরে নিয়ে আসবে সুন্নতের বাহার, তারই মৌখিক প্রমাণ।
আলহামদুলিল্লাহ,
কি চমৎকার। জি,
মানুষ কি নিজেই নিজের কারণে সমস্যায় পড়ে নাকি অন্যদের কারণে, নাকি এর পিছনে বিভিন্ন অবস্থা ও ঘটনা সংযুক্ত থাকে? তখন নিগরানি সুরা মাদানী ফুল দিয়েছেন যে যখন আমরা শরীয়তের উপর আমল করি না তখন হিংসাও হবে এবং অন্যান্য পরিস্থিতিগুলোও ঘটবে। এখন এ ব্যাপারে মাদানী ফুল পেশ করুন যে বান্দা শরীয়তের উপর আমল করা অবস্থায়, ইহদিনা সিরাতাল মুস্তাকিম এর উপর থাকা অবস্থায় যদি তার উপর সমস্যা আসে তখন তার অবস্থা কেমন হওয়া চাই, আর যখন কোনো বান্দা শরীয়ত থেকে একদম দূরে থাকে, এ ব্যাপারে তার কোনো পরোয়া নেই, চিন্তা নেই, তখন তার সমস্যার অবস্থা কেমন হবে? সাথে সাথে তাকওয়া এবং পরহেজগারিতার মাদানী ফুলও বলে দিবেন।
সমস্যার মধ্যে এটি সোজা কথা যে যখনই বিপদ আসে দুটি রাস্তা বর্ণনা হয়েছে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। তো কষ্ট পেরেশানি এটি দিনই রাস্তায় আসে, আবার ব্যবসায়িক দুনিয়াবী রাস্তায়ও আসে, কিন্তু মুসলমানগণ নিজের জন্য আল্লাহর প্রদর্শিত আহকামের উপর আমল করা
চাই।
যখন মুসিবত আসে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা চাই, এগুলোর দিকে প্রত্যাবর্তন করা চাই, তাহলে ইনশাআল্লাহ সমস্যা দূরীভূত হয়ে যাবে, সওয়াবও অর্জিত হবে। অধৈর্যের মাধ্যমে তো কোনো কিছুই হয় না, তাকওয়া পরহেজগারিতার মধ্যে ধৈর্যও চলে আসে। সবরের সাথে যদি আমল করেন তাহলে আল্লাহ চায় তো কল্যাণ তৈরি হয়ে যাবে। এই কথা আরজ করছি, আমি মানুষ, যখন কথা বলি তো ভুলই করি, তো ভুল হওয়ার সম্ভাবনা আছে। যখনই আমাকে ভুল করা অবস্থায় পাবেন, শরীয়ত বিরোধী, প্রজ্ঞা বিরোধী, যুক্তি বিরোধী আমার এমন কোনো কথা যদি আপনি নোট করেন, অনুভব করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের যে মাধ্যম রয়েছে সে পর্যন্ত আপনি আমার কথাগুলো পৌঁছান। এখন তা আপনার ব্যাপার যে আপনি আমায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বোঝাবেন নাকি আমাকে পার্সোনালি বোঝাবেন। যদি আমার সংশোধন করতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করে সংশোধন করুন, যদি অবদস্থ করতে চান সোশ্যাল মিডিয়া অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে, বুঝে আসে এমন একটি কথা, আপনি সংশোধন করতে চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন, যার যোগাযোগ করার তারা করে নেয়, কেন করতে পারবে না, যোগাযোগও করে আর কথাও বলে, আলোচনাও হয়ে থাকে, আলহামদুলিল্লাহ সংশোধনের উপায় তৈরিও হয়ে যায়, আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের নিরাপদে রাখুক। তো এ হলো বিষয়। তো এমনটা নয় আমাদের থেকে যে ভুল হয় না, হতেও পারে, ভুল হতেও থাকে, আগামীকালও যে হবে না এর কোনো গ্যারান্টি নেই। তো এ আমার একটি আবেদন, মাদানী অনুরোধ, স্পষ্টত আপনি সংশোধন করবেন আর আমি ভুল থেকে বাঁচব, আর এ ধরনের বিষয় থেকে বাঁচব, আল্লাহ তাআলা আপনাকে এর প্রতিদান দিবেন, আমার উপকার হবে, আপনার উপকার। তাই যদি কাউকে সংশোধন করতে হয় তাহলে তাকে সরাসরি বলে তার সংশোধন করা হয়, শত লোকের মাঝে বললে সংশোধন হয় না, যখন সে আপনার কথা শুনল তার আগে আপনি সবার কাছে বলে দিলেন, সেটা সংশোধন হলো না। ধরুন সে সংশোধন করে নিবে নিজের, ধরুন যা কিছু হয়েছে সংশোধনে আলোচনা হয়ে তো গেল, সংশোধনও করে নেব, কিন্তু আপনার এই ধরনের কাজ আপনার সংশোধন করার জন্য কি আহ্বান করে? আর আপনার বোঝার ক্ষেত্রে ভুল থাকে তো আপনি কিভাবে সংশোধন করবেন, ভাই আমার ভুল ছিল এমন তো ছিল না, এরকমই বিষয় রয়েছে।
ইনসাফ তো এটাই যে যখন আপনি শতবান্দার সামনে এক ব্যক্তির ব্যাপারে কমেন্ট করেছেন, যখন আপনি জেনে গেলেন যে ভুল তো আমারই, তাহলে শতবান্দার সামনে তা স্বীকার করুন।
আমার নিয়তের ব্যাপারে, আমার ইচ্ছার ব্যাপারে প্রত্যেক ব্যক্তি কিভাবে জানবে? এরপর ব্যাখ্যা আপনি করে থাকেন, এটা বলেছে যেহেতু এর মানে হচ্ছে এই, প্রথমে জিজ্ঞাসা করে নিন তোমার উদ্দেশ্য কি ছিল।
মদিনা, মদিনা।
তারপরে হবে না তো এইসব বিষয়গুলো ঘটে থাকে। আপনাদের পুনরায় আরেকবার শুকরিয়া জানাচ্ছি, মাগফিরাতের দোয়া করতে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এর জন্য আমাদেরকে তারবিয়তি জ্ঞান অর্জন করা বেশি প্রয়োজন আছে। স্টুডেন্ট সম্পর্কে, টিচার্স সম্পর্কে আমি বলার চেষ্টা করেছি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাই কিছু মাদানিফুল ইরশাদ করেছেন, ইয়াহিউল উলুমে পিতামাতা সম্পর্কে, সন্তানদের সম্পর্কে আপনাদের বর্ণনা করেছি। ফরজের পরের বয়ানে আপনারা অনেক সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের এর প্রতিদান দান করুক। চেষ্টা করেছি আপনাদেরকে মুসলমানদের হকসমূহ, আত্মীয়তার হকসমূহ, পিতামাতার হকসমূহ আর এই ধরনের সফর সঙ্গীর হকসমূহ সম্পর্কে বর্ণনা করেছি। এটি আমাদের একটি জীবন। চেষ্টা করেছি যে সামাজিক জীবনকে আপনাদের সামনে বর্ণনা করব, যে সামাজিক জীবন হলো এটি, আর এভাবে আমাদেরকে মানুষের মাঝে ঘর বাড়িতে বসবাস করতে হয়। রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম যে নিয়ম পদ্ধতি, সাহাবাই কিরামগণের যে নিয়ম পদ্ধতি তা ধারণ করতে হবে। এর জন্য আপনাদের আমাদের ভালো পরিবেশের প্রয়োজন, সৎ পরিচ্ছন্ন পবিত্র পরিবেশের প্রয়োজন, আশিকানে রসুলের পরিবেশ প্রয়োজন। দাওয়াত ইসলামীতে আসুন, দাওয়াত ইসলামের ইস্তামাসমূহে মাদানী চ্যানেলের মাধ্যমে নিজের আখিরাতকে গোছানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ নসিব করুক। আর মাদানী চ্যানেল দেখতে থাকুন, অনুমতি দিন, অনেক শুকরিয়া।
মোদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে ওঠে তোমার জন্য।